السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام يقول الله عز من قائل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী প্রোগ্রামের সম্মানিত ভাই পরিচালক মঞ্চ প্রবিষ্ট ফদিলাতুল উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসলে একটি ব্যতিক্রম ধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী মজলিসে আমরা হাজির হয়েছি। আমি আপনাদেরকে শুরুতেই ঈদোত্তর আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দিনী মজলিসে আমরা একত্রিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দিনী মজলিসে একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই প্রোগ্রামকে একটু ব্যতিক্রম ধর্মী এই জন্য বলেছি যে আপনারা লক্ষ্য করেছেন, আমরা তো আমাদের জীবনে অনেক ওয়াজ মাহফিলে, অনেক দিনী আলোচনায়, অনেক ধর্মীয় অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। এই সমস্ত আলোচনায় অনুষ্ঠানে আমরা যেভাবে আলোচনা শুনতাম, যেভাবে আলোচনা করা হতো, এই আলোচনা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী কথা আমাদের সামনে পেশ করা হচ্ছে। এবং এই বিষয়গুলোর মধ্যে কিছু বিষয়ে অনেকের কাছে, হয়তো সবার কাছে নয়, অনেকের কাছে কিছু কিছু বিষয় মনে হচ্ছে একটু নতুন, একটু ভিন্ন মাত্রার মনে হচ্ছে, একটু ভিন্ন স্টাইলের মনে হচ্ছে। বিষয়গুলো কিন্তু নতুন নয়, যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে সেগুলো খুব নতুন বিষয় ব্যাপারটি এমন নয়, বিষয়গুলো অনেক পুরাতন। কিন্তু এগুলো আমাদের চর্চা না থাকার কারণে, এই বিষয়গুলো আমাদের কাছে আলোচনা না হওয়ার কারণে এগুলো মানে আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে, আননোন হয়ে গিয়েছে। এই বিষয়গুলো আলোচনা যদি হতো, আরো আগ থেকে যদি মানুষের সামনে তুলে ধরা হতো, তাহলে কিন্তু এই বিষয়গুলো মানুষ জানতো এবং অনেক জঘন্যতম অপরাধ থেকে, শিরকের মতো মহা অন্যায় থেকে, যে জুলম আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে করা হয়ে থাকে, সেই মহা জুলম থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারতাম, আমরা নিজেদেরকে মুক্ত করতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটি যে আমরা নিজেরাও এই জুলমের সাথে অনেকে লিপ্ত আছি, আবার এই জুলমের দিকে মানুষদেরকে আহ্বান করারও একটা গ্রুপ আছে, যারা মানুষদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে, যে এগুলো অসুবিধা নেই, এগুলো আমরা যুদ্ধ থেকে করে আসছি। মনে হয় যেন আমরা উত্তরাধিকার সূত্রে অপরাধ গুলো পেয়েছি, এখন এগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। অপরাধ এর উত্তরাধিকারী সূত্র নেই, সম্পদের উত্তরাধিকারী সূত্র হতে পারে, কিন্তু অপরাধ যদি প্রমাণিত হয়, ওয়াজিব হচ্ছে এই অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। অপরাধের উত্তরাধিকারী সূত্র হিসেবে আমরা করে যাব ব্যাপারটি এমন হতে পারে না। এটি জাহিলি সমাজের কনসেপ্ট, জাহিলি সমাজের লোকেরা বলেছে যে ইন্না ওয়াজাদনা আবা আনা আলা উম্মা, যে আমরা আমাদের বাপ দাদাকে এই অবস্থায় পেয়েছি, এমন আমরা এদের অনুসরণ করে যাব। কিন্তু আমরা এই কথা কেন বলবো, এটা আমরা বলার কারণ নেই। আমরা বলবো যে না, আমরা যদি সত্যি কথা জানি, যে হক, যদি বাস্তব সত্যি যদি জানি, আমরা তারই অনুসরণ করবো। এটাই হচ্ছে আমাদের অনুসরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়াজিব বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই বিষয়গুলো তাওহীদের সাথে রিলেটেড হওয়ার কারণে, আর তাওহীদের কনসেপ্টটা আমাদের কাছে খুব বেশি স্পষ্ট না থাকার কারণে হয়তো জটিল জটিল মনে হয়েছে আপনাদের কাছে। কিন্তু যাদের কাছে তাওহীদ স্পষ্ট হয়ে গিয়েছে, মানে যার সামনে আলো জ্বলিত মানে প্রজ্বলিত হয়ে গিয়েছে সে রাস্তা দেখতেছে যে এটা হচ্ছে রাস্তা, আর বাকি রাস্তার বাইরে যা আছে সবগুলোকে সে মনে করতেছে না এটা রাস্তার মধ্যে অন্তর্ভুক্ত না, এটা রাস্তার বাইরে উঠে এটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু যার কাছে রাস্তা স্পষ্ট হয়নি, যার কাছে আলো নেই, তার কাছে মনে হচ্ছে কি রে এগুলো কি কথা বলতেছে, এগুলো তো অনেক কঠিন কথা, এগুলো আসলে কোনো কঠিন কথা নয়। আমরা এই তৌহিদকে জানার জন্য অনেক দার্শনিক চিন্তাধারা, অনেক মানে যুক্তিতর্ক, যুক্তিতর্কের শেষ নেই, হাজার রকমের যুক্তিতর্ক দিতে দিতে শেষ পর্যন্ত আকায়েদে নাসাবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে টুকরা টুকরা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলেছে হুয়াল জুজউল লাযী লা ইয়াতাজাসসা। এখানে যারা আকায়েদে নাসাবি পড়েছেন তারা আমার সাথে একমত হবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে টুকরা টুকরা করতে 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 এক পর্যায়ে বলতেছে যে আল্লাহ হচ্ছে এমন অংশ যে অংশকে আর ভাগ করা যায় না, ভগ্নাংশ করা যায় না, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন অংশ যে অংশকে আর ভাগ করা যায় না। তখন তারা মনে করেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকেছে যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে যুক্তিতর্ক দিতে দিতে দার্শনিক যুক্তি, তারপরে বিবেকের যুক্তি, সকল প্রকার যুক্তিকে কাজে লাগিয়ে যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করার জন্য সমস্ত পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতকে টুকরা টুকরা করে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে বলছে আল্লাহর পরিচয় হচ্ছে হুয়াল ওয়াজিবুল উজুদ। কেন ওয়াজিবুল উজুদ? যেহেতু এই ওয়াজিবুল উজুদ ছাড়া আর অন্য উজুদ, অন্য অস্তিত্ব হতে পারে না। এত চিন্তার কারণ কি, এত দার্শনিক মন মানসিকতা নিয়ে এত আল্লাহ রাব্বুল আলামিনকে টুকরা টুকরা করার কারণ কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করার জন্য সামান্যতম এক সেকেন্ড সময় ব্যয় করেন, এক সেকেন্ড সময় ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এইভাবে দেন নাই, পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং তার শ্রেষ্ঠত্বের উপর বর্ণনা করে। যে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো যে তোমার প্রতিপালককে পরিচয় করে দাও, মানুষদেরকে জীবন দেন এবং মৃত্যু দেন। কিন্তু ব্যাকরণ মানে আমাদের মতো বিবেক সম্পন্ন আর কিছু দেন না। আমাদের এদেশে বিবেককে এমন ভাবে মানে এমন যুক্তি আমরা মানে বের করেছি যে যুক্তি কি জিনিস সেটা আমরা বুঝি না। মানে আমরা যুক্তি ব্যয় ব্যবহার করার জন্য মনে করি যে এটাই আমার কাছে যুক্তি। তখন ওই বেওকুফ যার কাছে আল্লাহ তাআলা বিবেক যুক্তি কম দিয়েছে কিন্তু আল্লাহ তাআলার সাথে বিবেক দিয়ে যুক্তি দিয়ে শয়তানের মতো মানে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করার চেষ্টা করেছে, সে বললো যে আমি তো জীবন দিবি তুমি বুঝতে পারো না ব্যাপারটা, জীবন দেওয়ার এবং মৃত্যু দেওয়ার ব্যাপারটা বুঝতে পারে নাই। যেমন আমাদের সমাজে এখন অনেকে মনে করে যে অমুকে বাঁচাই দেন, অমুকে রক্ষা করেন। যে বিশ্বের কাছে গিয়েছিলাম, তোর দিয়ে হুজুরের কাছে যাওয়ার পরে দেখি যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, মরে যাচ্ছিল মরে যাচ্ছিল, এরপরে তোর দিয়ে যখন হুজুরের কাছে গেলাম হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়ে সুস্থ করে দিয়েছে। এমনই জীবন দেন, অনেকে মৃত্যু দিয়ে দেন। হুজুর কবরের মধ্যে শুয়ে আছে, কবর দিয়ে যাওয়ার সময় টাকা দিয়ে যাচ্ছে, যদি এখান থেকে টাকা না নেয় তাহলে হুজুরে মানে গাড়ি উল্টিয়ে দিবে, হুজুরে গাড়ি নষ্ট করে দিবে অথবা একটা কিছু করে দিবে। কবর থেকে হুজুরে মানুষের তখন ইব্রাহিম এই কথা বুঝে স্পষ্ট করে দিলেন যে তুমি জীবন দান এবং মৃত্যু দান এটা তখন বুঝতে পারো নাই। এবার আমি বলছি এবার সহজ করে দিলাম তোমার জন্য, আমার রব হচ্ছে সেই সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে থাকেন, এবার তুমি পশ্চিম দিক থেকে। এবার বিরক্ত বুঝতে পেরেছে বাবু কি তাল্লা দিক বুঝতে পেরেছে যে না আমি যে যুক্তি দিয়েছি এই যুক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের মূলত কোনো সম্পর্ক নেই। আমাদের আজকে হাজার রকমের যুক্তি দিয়ে কবর পূজার জন্য, কবর চিন্তা করার জন্য, পীর পূজার জন্য, পীরের কাছে মুরিদ হওয়ার জন্য হাজার রকমের বিভ্রান্তির মধ্যে আমাদের ভাইদেরকে মুসলিম নিরীহ মুসলমানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই কারণে যা হচ্ছে সেটি হচ্ছে যে সত্যি কথা হচ্ছে একেবারে মানে এই কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে
এই কারণে আজকে মুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটুকু হারাম করেছিলেন, যে কাজটুকু নিষেধ করেছিলেন, সেই নিষিদ্ধ এবং হারাম কাজে আজকে মুসলিম উম্মাহ লিপ্ত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন বিভক্তি, বিভিন্ন গ্রুপে গ্রুপে দলাদলিতে লিপ্ত হয়ে গেছে, খাবারে লিপ্ত হয়ে গেছে। আলোচনা করেছেন আমাদের প্রতিটি, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন। আমার দৃঢ় বিশ্বাস সব পয়েন্ট হয়তো আজকে স্পষ্ট হবে না, আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এখানে স্পষ্ট হয়েছে, যেগুলো আপনারা স্পষ্ট মানে স্বচ্ছ ধারণা নিতে পেরেছেন। আমি আকীদার উপর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটাও মানে এই অনেক দীর্ঘ আলোচনা রয়েছে কিন্তু দীর্ঘ আলোচনা করব না, সময় দিকে লক্ষ্য রেখে আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে আকীদার মৌলিক কিছু বিষয় নিয়ে শেয়ার করার জন্য। এটি এই জন্য শেয়ার করবো যে আসলে আমাদের এখানে ফজিলতের আলোচনা হয়, এই ব্যবস্থার আলোচনা হয়, মানে বিভিন্ন জিকির আজকালের আলোচনা হয়, হালকা জিকির ভারী জিকির আলোচনা হয়, এই সব কিছু আমাদের সমাজের মধ্যে ব্যাপক আলোচনা হয়, কিন্তু মৌলিক যে বিষয়ের উপর নির্ভর করে আপনার হালকা জিকির ভারী জিকির মানে যত জিকির আছে যত ইবাদত আছে সবকিছু মৌলিক যে বিষয়ের উপর নির্ভর করে সেটি হচ্ছে আকীদা, সেটি হচ্ছে মূল কনসেপ্ট মানে মূল বিষয়। কিন্তু এই বিষয় সম্পর্কে আলোচনা হয়, এই বিষয় সম্পর্কে আলোচনা, এমনকি মসজিদগুলোতে আপনি দেখবেন জুমার খুতবা থেকে আরম্ভ করে ঈদের খুতবা পর্যন্ত প্রত্যেকটি আলোচনার মধ্যে যেমন নামাজের ফজিলত, ইবাদতের ফজিলত, দোয়ার ফজিলত, তারপরে মানে দাওয়াত খাওয়ানোর ফজিলত, যেহেতু যেগুলি মাংসারদের খুব বেশি প্রয়োজন সেগুলোকে ওনারা খুব হাইলাইট করেন, মানে দাওয়াত খাওয়ালে কত কত ফজিলত রয়েছে, মানে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়ে থাকে। কিন্তু যারা আজকে আকীদাই যার ঠিক নেই এবং আকীদার বিষয়ে যদি তার আলোচনা না করা হয়ে থাকে, তাহলে তার এই ফজিলত দিয়ে কোনো লাভ হবে কিনা। আমার এক বন্ধু তখন আমি প্রশ্ন দিচ্ছিলাম, তখন আমাদেরকে টেলিফোন করে বলেন, শেখুল্লাহ ভাই ফজিলতের হাদিসগুলো আলোচনা করার সময় তো আপনাদের ওয়াজিব হচ্ছে একটি, সেটি হলো যে এই ফজিলত কার জন্য সেটা বলে দেওয়া দরকার। ইমানে তো এই লোকদের, লোকেরা কাপড়ে চিন্তা করতেছে, লোকেরা পীরের মায়ে গিয়ে চিন্তা করতেছে, পীরের জন্য মান্নত করতেছে, পীরের জন্য পীরের জন্য গরু নিয়ে চলে যাচ্ছে, পীরের মানে কবরে গিয়ে গরু জবাই করতেছে, সেখানে আপনি ওই সমস্ত লোকদেরকে শুধু তা করতেছে তা নয়, মানুষ মানে নিজেরা কতগুলো মানে লোহার অথবা কতগুলো পিলার ইটের তৈরি করে মানে সেটা নাম দিচ্ছে সৌধ, বুঝতে পারছি কিনা, এই সৌধ সেই সৌধ হাজার সৌধ সেগুলোর মধ্যে ফুল দিচ্ছে, আর আপনি বলতেছেন এদেরকে ফজিলতের কথা, মানে এই ফজিলত দিয়ে আপনার লাভটা কি, এই লোকদের এই ফজিলতের লাভটা কি? ফজিলত তখনই আসবে যখন তার ইমান আছে, ফজিলত যখনই আসবে যখন সে শিরক মুক্ত আছে, ফজিলত তখনই আসবে যখন সে সত্যিকার মানে তাওহীদের উপর প্রতিষ্ঠিত আছে। কিন্তু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে অধিকাংশ লোক মুশরিক, এটা হচ্ছে মূল কনসেপ্ট আয়াতটা যে অর্থ করলে যেটা সে অর্থ করেছেন, কিন্তু মানে মূল কনসেপ্টটা হচ্ছে এই আয়াতের এই যে মুসলমানদের মধ্যে অধিকাংশ লোক মুশরিক। সুবহানাল্লাহ, তাহলে আমরা কত বিশাল সমস্যার মধ্যে আছি, আমরা ঈমান এনেছি, ঈমানের বক্তব্য দিচ্ছি, কিন্তু অধিকাংশ লোক আমরা শিরক লিপ্ত হচ্ছি, তাওহীদ আমরা জানি না, আমরা তাওহীদকে বাদ দিয়ে দিচ্ছি, আমাদের কিতাবগুলো পড়ানো কিতাবগুলোতে পড়ানো হয় থাকে এবং তাসাউফের সুফিবাদীদের যতগুলো কিতাব আছে সবগুলো প্রায় সবগুলো কিতাবের মধ্যে দুইটি কিতাবের মধ্যে আমি নিজে দেখেছি, তারা বলতেছে যে এই পৃথিবীতে গোটা পৃথিবীতে যেমন গোটা সমগ্র পৃথিবীকে মানে পরিচালনা করার জন্য সমগ্র পৃথিবীকে পরিচালনা করার জন্য 313 জন, কতজন বললাম,
313
জন আল্লাহ রাব্বুল আলামিন মানে নাটিব নিয়োগ করেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো কাজ নেই, আল্লাহ রাব্বুল আলামিন এখন নাকিবদেরকে নিয়োগ করে নাকিব তার এগুলো পরিচালনা করে, এই 313 জন নাকিবকে মানে কন্ট্রোল করার জন্য সুপারভাইজ করার জন্য 70 জন রয়েছে, এরা হচ্ছে আব্দাল, আব্দাল বলেন না, এই সপ্তাহ আব্দাল এরা শুধু অর্ডার করে, এদের অর্ডারটাই পৃথিবীতে পরিচালিত হয়, পৃথিবীকে কন্ট্রোল করে, পৃথিবীর মূল কাজ হচ্ছে এদের। এই 70 জনের মধ্য থেকে এমন এই 70 জনের মধ্য থেকে সারা পৃথিবীতে 7 জন রয়েছে কুতুব, 7 জন কত রয়েছে কি এই 7 জন, এরা হলো সর্বোচ্চ পর্যায়ে, এরা অর্ডার করতে হয় না, এরা শুধু জিনিসগুলো পর্যবেক্ষণ করে, এরা অর্ডার অর্ডার করছে, মানে যারা আব্দাল বাদল আছে তারা অর্ডার করেন। আর এই কুতুব 7 জন, এই 7 জনের কাজ হচ্ছে গোল্ড ওয়ার্ডের মধ্যে এরা শুধু পর্যবেক্ষণ করে, এরা এই পৃথিবী পর্যবেক্ষণ করে। তারপরে এই 7 জনের উপর এমন নিয়োগ করা হয়েছে সারা পৃথিবীর মধ্যে একজনকে, তিনি হচ্ছেন আল গাউস, তিনি হচ্ছেন কি আল গাউস, তিনি হচ্ছেন মূল মূল মানে আল আমরুল কাউনিয়ের মালিক, এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মূল মালিক হচ্ছেন তিনি, তিনি হচ্ছেন আল গাউস। আর এই আল গাউসের মধ্যে সবচেয়ে বড় গাউস হচ্ছে আল গাউসুল আযম আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল-জিলানি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পোস্ট কোথায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্ট কোথায়? বের করে দেন আপনারা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, রাসূলের কোনো প্রয়োজন নেই। এই যে মানুষদেরকে বোঝানো হচ্ছে, এই যে ওয়াজ করা হচ্ছে, এই ওয়াজ দিনে দিনে আমরা শুনে যাচ্ছি, বছরের পর বছর আমাদের সমাজের মানুষদের কাছে এই ওয়াজ জানানো হচ্ছে, এই ওয়াজ করা হচ্ছে, এবং এগুলো আমরা শুনে যাচ্ছি। আমরা আর কতদিন এগুলি শুনি, এই বিভ্রান্তির মধ্যে আমরা কোনদিন থাকি? এই জন্য আকিদার মৌলিক বিষয়গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে আমাদের শয়তান এবং শয়তানের অনুসারীরা, শুধু শয়তানের কথা বলবো না, শয়তান এবং শয়তানের অনুসারীরা আমাদেরকে পথ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমা, রাসূলুল্লাহ একটা লম্বা সোজা খত আঁকলেন, একটা ডাইরেক্ট সরল রেখা, যেটাকে আপনারা বাংলাতে বলেন, একটা সরল রেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিলেন বড়। তারপরে টান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাদ্দা হুদুদান ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডান দিকে এবং বাম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু রেখা দিলেন, ডানে কিছু রেখা দিলেন, বামে কিছু রেখা দিলেন, রেখা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে হাজ, এটা হচ্ছে মূল পথ, এটা হচ্ছে তোমাদের পথ, সিরাতুল মুস্তাকিম, ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওয়া হাযিহি সুবুল, আর এগুলো হচ্ছে ওই মানে পথ, ডান বামে যে সুবুলের কথা বলা হয়েছে অতিরিক্ত পথ সেগুলো, ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা রাস্তার মুখে একজন শয়তান দাঁড়িয়ে আছে, ইয়াদউ ইলাইহি, মানুষদেরকে সেদিকে আহ্বান করছে। এখন আমি আর আপনি বুঝে গেছি যে শয়তান দাঁড়িয়ে আছে, শয়তান কোথায় দেখি না, কোন শয়তান তো দেখি না। শয়তান বলতে আপনারা হয়তো বুঝেছেন যে ইবলিস শয়তানের কথা বলা হয়েছে, এখানে শয়তান হচ্ছে ওই ব্যক্তি, আমার মতো আপনার মতো মানুষ, মাথায় বাগড়ি দিয়ে লম্বা দাড়ি রেখে লম্বা জুব্বা পরে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে ডান দিকে আর বাম দিকে নিয়ে যাচ্ছে। যিনি ডান দিকে চলে গেছেন তিনি আর কেমন পর্যন্ত হয়তো সরল রাস্তায় আসতে পারবে না, যিনি বাম দিকে চলে গেছেন তিনি হয়তো কেমন পর্যন্ত আবার সরল রাস্তায় আসতে পারবে না, ইচ্ছুত করে নিয়ে যাচ্ছে। আর এই শয়তানরা হচ্ছে এই বিভিন্ন জায়গায় জায়গায় দেখতেছেন যে সমস্ত দরবার খুলে বসে আছে, দরগা খুলে পরে বসে আছে, সেগুলি খানকা খুলে পরে বসে আছে, মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করে নিয়ে যাচ্ছে, ডানে নিয়ে যাচ্ছে, বামে নিয়ে যাচ্ছে, মানুষদেরকে বিভিন্ন বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো মনে করতেছি শয়তান মনে হয় ইবলিস শয়তান, না, ইবলিস শয়তান ছাড়াও ইবলিস শয়তানের দোসররা আজকে সমাজের মধ্যে কাজ করতেছে, আকীদাগত বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপক করে দিয়েছে। ফলে এখন হক কথা যদি মানুষের সামনে বলা হয়, মানুষ মনে করে এটাই সবচেয়ে নতুন কথা, এটাই সবচেয়ে নতুন কথা, আরে কবর পূজার বিরুদ্ধে বলতেছে, আরে মিলাদের বিরুদ্ধে বলতেছে, সবকিছু বিরুদ্ধে বলছে, শেষ পর্যন্ত সবকিছু বিরুদ্ধে বলছে, আপনি কৃষির পক্ষে বলতেছেন, মানে যেহেতু আমার কাছে ইসলামের কনসেপ্ট কি, ইসলাম কোন কাজগুলো আমাদেরকে করতে বলেছে, একজন মুসলমান হিসেবে আমাদের করণীয়গুলো কি ছিল, এগুলো আমাদের কাছে স্পষ্ট নয়, এখন আমার কাছে মনে হচ্ছে যেন সবকিছুই আমার বিরুদ্ধে যাচ্ছে, সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে। ফলে আমরা যদি আমাদের আকীদা মজবুত না হয়, আমাদের আকীদা যদি দৃঢ় না হয়, শক্তিশালী না হয়, তাহলে এই রাস্তায় রাস্তায় আমরা প্রতারিত যাব, রাস্তায় রাস্তায় আমরা প্রতারিত হয়ে যাব। আমার বন্ধুগণ, সম্মানিত সুধী মন্ডলী, অনেক বিজ্ঞজনেরাও এই পথে আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেক বড় আলেমরাও এই পথে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ আমি আমি যে হকের উপর আছি আমার দলিল কি, ঠিক কিনা? আমি যে আপনাকে কথা বলছি আমার হকের উপর আছি আমার দলিল কি? সুতরাং আমাকে বাছাই করতে হলে আমার দলিল বাছাই করতে হবে। কিন্তু সেই অবস্থান আমাদের নেই, সেই প্রজ্ঞা আমাদের নেই, সেই পড়ালেখা আমাদের নেই, সেই স্টাডি করার সুযোগ পর্যন্ত আমাদের নেই। সেক্ষেত্রে আমরা বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছি। এই জন্য আমাদের এই পথগুলো বাড়ি দিতে হলে আমাদেরকে অবশ্যই আকীদার যে মৌলিক বিষয়গুলো রয়েছে যেগুলো না জানলেই নয়, যেগুলো একজন মুসলমানকে অবশ্যই জানতে হবে, না জানলে তার ঈমান রক্ষা পাবে না, সেগুলো অবশ্যই আমাদের আলোচনা হওয়া দরকার। এই জন্য আমি মনে করেছি যে আজকে আকীদার বিষয়ের উপর আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। মানে যেগুলো তৌহিদের বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে এগুলোর পাশাপাশি আরো কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করার শেয়ার করার জন্য চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করবো সেটি হচ্ছে এই উম্মতের যে পরিস্থিতি আমরা আজকে লক্ষ্য করছি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত আগত উম্মতের জন্য রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন, এর মাঝে আর কোন রাসুল গোলাম মাহমুদ মির্জা গোলাম মাহমুদের মতো কেউ আসবে নাকি? যদি শয়তানরা ইসলামের দুশ্মনরা মানে মুসলমানদেরকে প্রতারিত করার জন্য পরিকল্পিত ভাবে যুগে যুগে সময় সময় কয়েকজনকে নবী বানিয়ে দিয়েছে, তার মধ্যে একজন হচ্ছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, তাকে নবুয়তের টুপি তার মাথায় পরিয়ে দিয়েছে ইংরেজরা, ইংরেজ বেনিয়ারা তার মাথায় এই টুপি পরিয়ে দিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। টার্গেট ছিল কি বলতে পারবেন কিনা আমরা? টার্গেট ছিল একটাই, সেটা হচ্ছে জিহাদকে নট করে দেওয়া। এবং গোলাম আহমদ যখন এই নবুয়ত লাভ করলো, নবুয়ত লাভ করে তার সর্বপ্রথম ওহী হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী প্রেরণ করেছে, আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মত থেকে আমি জিহাদকে উঠাই নিলাম। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? যেই উদ্দেশ্যে তাকে নবুয়ত দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যের কথা একেবারে স্পষ্ট নগ্ন ভাবে মানুষের সামনে বলে দিল। যাই হোক, সেদিকে আমরা আলোচনায় যাবো না, কিন্তু আমি যেটি বলতেছিলাম সেটি হলো এমনটি না করে কেমন পর্যন্ত আগত গোটা উম্মতের জন্য একমাত্র নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কেমন পর্যন্ত মানুষের যত অবস্থা হবে সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়ে গেছেন কিনা, না আপনাদের সন্দেহ আছে? উম্মতের যে পরিস্থিতি তৈরি হবে, উম্মত যে বিভিন্ন ফেরকায় বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্ত হয়ে যাবে, আবু দাউদের একটি রওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কেন এমন ইফতারাকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইলা 71 ফিরকা, ইহুদি এবং খ্রিস্টানরা তারা 71টি ফিরকা বিভক্ত হয়ে গিয়েছে, অথবা কোন বর্ণনা মধ্যে ইলা 72 ফিরকা তারা 72টি ফিরকা বিভক্ত হয়ে গিয়েছে। ইহুদিদের ফিরকাগুলো বিভিন্ন ফিরকায় তারা বিভক্ত হয়েছে এবং তাদের এই ফিরকাগুলো পৃথিবীতে এখনো আছে, বিভিন্ন ফিরকা আছে, কিন্তু সেগুলো আমরা ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমাদের এই বিষয় সম্পর্কে মানে কষাকষির দরকার নেই, তারা তাদের পথে আছে। এর এই কথা বললে আমরা খুশি হয়ে গেছিলাম, আমাদের একটা খুশির সংবাদ যে ইহুদিরা বিভিন্ন ফেরকায় যখন বন্দী হয়ে গিয়েছে ইহুদিরা দুর্বল হয়ে গেছে, খ্রিস্টানরা যখন বিভিন্ন ফেরকা বন্দী হয়ে গিয়েছে খ্রিস্টানরা দুর্বল হয়ে গিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা? এই হাদিস থেকে আমাদের একটা খুশির সংবাদ আছে। কিন্তু দুঃখজনক সংবাদ হলো এরপরে যে কথা বলেছে আমাদেরকে জানালেন, তাহলে এই বিভক্তি মানে এটা আজকে যে বিভক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আজকে যে বিভক্তি মুসলমানদেরকে আঘাত হানতেছে, মুসলমানদের শক্তি নষ্ট করে দিচ্ছে, এই বিভক্তির বিষয়গুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সুতরাং আমাদের ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, এই জিনিসটুকু আমরা একটু আশ্বস্ত হয়েছি যে এটা হবেই। এখন এখানে এসে একজন যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন, তাহলে এটা আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে এসে যদি একজন বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমরা উম্মত নই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাস, যেহেতু বলেছেন কুল ইয়া ইবাদি আমরা যে রাসূলের গোলাম, তাহলে এই বিষয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে যদি কেউ এসে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, এটা তো আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে সাতাত্তারিকু উম্মতি ইলা 73 ফিরকা, সুতরাং 73 গোনা পর্যন্ত এই উম্মাদ দ্বিধা বিভক্ত হবে, এই ফেরকা পন্থীতে লিপ্ত হবে, এটা আমরা বুঝতে পারলাম। এটি অত্যন্ত কঠিন সংবাদ, করে শুনতে হবে। এতে উম্মাদের সবচেয়ে বড় ক্ষতি, এই তাফারুকের কারণে, এই ফেরকা পন্থীর কারণে, এই বিভক্তির কারণে উম্মাদ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে করে শুনতে হবে। এরপর দ্বিতীয়ত রাসূলুল্লাহ এই কথা বলার পরে মানে আমরা কিছুটা আশাহত হলেও এরপরে এমন জঘন্য কথা বললেন, এবার একেবারে শেষ করে দিলেন। এরপর রাসূলুল্লাহ বলে দিলেন কুল্লুহা ফিন্নার, এই সমস্ত ফেরকা সবগুলো জাহান্নামি। এরপরে আস্তে করে স্পেস না করলেন, বাদ দিলেন, এক্সেপশন করলেন একটাকে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটু আশা দিলেন। কিন্তু এটা এমন কঠিন কথা, যেমন আমি আপনাদেরকে এখানে বললাম যে এখানে সামনে একটা বিশাল নদী আছে, এই নদী পার হয়ে আপনাকে ওই পাড়ে যেতে হবে। এখানে গেলে দেখবে যে 73টি নৌকা আছে, ভালো কথা বলছেন, 73টি নৌকা বলছে, যে কোনো একটা নৌকায় উঠে যেতে পারবেন, তবে সবগুলো নৌকায় ডুবে যাবে একটা ছাড়া। তাহলে আপনি বলবেন যে ভাই আপনি ডুকার কথা বললেন কেন, আবার আমাদেরকে ডুকাতে উঠতে বললেন কেন, আমাদেরকে ডুবার জন্য বলছে নাকি? কারণ আপনারা মনে করবেন যে কি বললো এই কথা, সবগুলো নৌকায় ডুবে যাবে একটা ছাড়া, এবার একটা কোনটা সেটা তো আমরা জানি না, ভয়ঙ্কর কথা। এরপরে সুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই একটার একটা বৈশিষ্ট্য বলে দিলেন, পরিচয় করে দিলেন, এটা মেহরবানি করলেন গোটা উম্মতের উপর, সবচেয়ে গোটা উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মেহরবানি হচ্ছে এই যে মেহরবানি করে তিনি জানিয়ে দিয়ে গেছেন যে কারা এই জান্নাতের বদলা করে, কারা সেই জামা, কারা সেই ওয়াহিদ, কারা সেই গোষ্ঠী যারা এই নাজাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কানু ইয়া রাসূলুল্লাহ ওয়াহি, এরা কারা? বলে হিয়াল জামা, এরা হচ্ছে আল জামা, আল জামা যারা মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এবং সাহাবীদের এই জামাতের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা এই কর্মনীতি এবং এই আকীদার উপর প্রতিষ্ঠিত ছিল, কেবল তারাই সত্যিকার ভাবে নাজাত পাবে, সত্যিকার ভাবে লাভ মানে মুক্তি পাবে। এই এখানে হাদিসের মধ্যে আল জামা বলা হয়েছে, অন্যান্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আরেকটু ডিফাইন করেছেন, আরেকটু ডিফাইন করেছেন এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত ছিলাম, মূলত তারাই কি করবে এই জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। এবার তো এই জামাত যখন পেয়ে গিয়েছে, এবার সবাই এই জামাতকে টানা শুরু করছে, এমনকি আহলুস সুন্নাহ ওয়াল জামা নিজের নাম পর্যন্ত দিয়ে দিয়েছে, কেউ পারে না যে কপালের মধ্যে রেখে দিতে যায় নিজের কপালের মধ্যে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে দিয়েছেন জামাতই রক্ষা পাবে, সুতরাং কপালের মধ্যে রেখে দিই, আমরা রক্ষা পেয়ে গেছি। কিন্তু এটাই কি আসলে রক্ষার বিষয়? কাল্লা কাল্লা, কখন না, আহ্বান করবে যারা মুরিদ করবে নিজের জন্য নয় কোরআন এবং সুন্নাহর জন্য, তারা এই জামাতের মধ্যে থাকবে, ঠিক না? মুরিদ নিজের জন্য করলে তাহলে বুঝতে হবে যতই কপালের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাত দেখুক কাজে আসবে না, যারা নিজের পকেটের জন্য আমাদেরকে দাওয়াত করবে না, দাওয়াত করবে কোরআন এবং সুন্নাহর জন্য, যারা মানুষদেরকে আহ্বান করবে কোরআন এবং সুন্নাহর জন্য, যারা মানুষদেরকে বক্তব্য দিবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, যারা মানুষের সাথে কথা বলবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, তারাই কেবলমাত্র কিভাবে আর যুক্তি নিয়ে আসবে কোরআন এবং হাদিস বাদ দিয়ে আপনাদেরকে বলিয়ম বলিয়ম বই দরিয়ে দিবে, বলবে যে এই বইয়ের সকাল এবং সন্ধ্যা দুইবার তাজকিরা করেন, এই ওজিফা দিলাম, এই ওজিফা সারাদিন থেকে পড়েন, পুরো জীবনের জন্য এই ওজিফা, আর মৃত্যুর সময় আমি যেটা লিখে দিলাম সার্টিফিকেট, এটা কবরের মধ্যে দিয়ে দিবেন, ফেরেশতার সাথে আমি একটু নেগোশিয়েট করে নিব, তাহলে বুঝতে হবে কোনো সন্দেহ নেই, যদিও নিজের নামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে রাখুক, কোনো সন্দেহ নেই এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে না। আমার সম্মানিত সুধী মণ্ডলী, এখানে আমরা বুঝতে পেরেছি যে মূলত আকীদার গুরুত্ব কত বেশি, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কনসেপ্টটা দিয়েছেন, এই যে বক্তব্যটা দিয়েছেন, যার উপর ভিত্তি করে আত্তাইফাতুন মানসুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সাহায্য দেওয়া হবে, যে গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাইফাতুন নাজিয়া, যাদেরকে নাজাত দেওয়া হবে, যারা মুক্তি লাভ করবে কিয়ামতের দিন কঠিন সময়ে, তাদের যে পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে বৈশিষ্ট্যের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বৈশিষ্ট্যের মূল ভিত্তি হচ্ছে দুটি, একটা হচ্ছে আকিদা, একটা হচ্ছে মানহাজ, একটা হচ্ছে আকিদা, একটা হচ্ছে কি মানহাজ। এবং এই আকিদা এবং মানহাজ দুটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোন সুযোগ, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার সামান্যতম করার সুযোগ নেই, একটি আরেকটির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই দুটি বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা শেষ করব। আমার সম্মানিত সুধী মন্ডলী, আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আকিদার প্রয়োজনীয়তার উপর আমাদের যে দৃষ্টি আকর্ষণ করেছি, আমার মনে হচ্ছে যেন এই কথাটুকুই যথেষ্ট, আকিদার প্রয়োজনের জন্য এই কথাটুকুই যথেষ্ট। কিন্তু তারপরেও এখানে আমাদের এখানে সর্বমোট পাঁচটি পয়েন্ট রয়েছে, আমি একটা পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে আকিদাকে একটু দৃষ্টি আকর্ষণ করছে আমাদের, যাদের মানে টেলিফোনগুলো অন আছে সেগুলো সাইলেন্ট করে রাখলে একটু মেহরবানি করে ভালো হয়। আমার সমাজ সুধী মন্ডলী, আকিদাকে আমরা অনেকেই মনে করে থাকি যে আকিদা হচ্ছে বিশ্বাস, মানে শুধু বিশ্বাসের মধ্যে এটা একটা ডিফাইন করি, সীমাবদ্ধ করে, ফলে আমাদের অবস্থা হয় এই যে আকিদা বলতে আমরা বিশ্বাসকে বুঝি, আকিদা বলতেই আমরা শুধু বিশ্বাসকে বুঝি। ইসলামী আকিদা আর অন্য বিশ্বাসের মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। ইসলামী আকিদার সাথে আমার মৌলিক কতগুলো বিষয় সম্পৃক্ত আছে যেগুলো আমলকে ইনক্লুড করে, কিন্তু আকিদারকে যদি শুধু বিশ্বাস হিসেবে চিহ্নিত করা হয় তাকে, তাহলে কিন্তু বিশ্বাসের বিষয়গুলো আমলকে ইনক্লুড করে না। এটি তাওহীদের মধ্যে আপনারা দেখেছেন, তাওহীদের মধ্যে আলোচনার মধ্যে এসেছে, সেখানে কিছু বিষয় আছে আমলের সাথে সম্পৃক্ত যেগুলো তাওহীদের মধ্যেও পাওয়া যাবে, সেগুলো আকিদার মধ্যেও পাওয়া যাবে, ঈমানের মধ্যে পাওয়া যাবে। কিন্তু আকিদাকে শুধু বিশ্বাস হিসেবে চিহ্নিত করার পরে আমাদের সমাজের একদল বুদ্ধিজীবী, জ্ঞানী, ইসলামী চিন্তাবিদ, ইসলামের উপর গবেষণা করেন, তারা আকিদাকে বিশ্বাস রেখে বিশ্বাসের যত সংজ্ঞা আছে, মানে বিশ্বাসের যত দিক আছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছেন এবং তাদের আলোচনাটা আকিদা থেকে বিশ্বাসে চলে গিয়েছে। কিন্তু এটা সবচেয়ে বড় রং, সেটা হলো এই আকিদা নিচক বিশ্বাস নয়, শুধু বিশ্বাস নয়। আমি যদি শুধু বিশ্বাসের উপর নির্ভর করে থাকি যে আল্লাহ এক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আর কোন পয়েন্ট যদি আমি বাস্তবায়ন না করি, তাহলে আমার এই বিশ্বাসটুকুর কোনো মূল্য নেই। ইসলামী আকিদার মধ্যে এই বিশ্বাসটুকুর কোনো মূল্য নেই। এই কারণে কোনো ব্যক্তি যদি ইমান আনার পরে এমন কোন আমল করে যে আমলের কারণে ইমান তার কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তাহলে ইসলামী আকিদার মধ্যে তার ইমান থাকবে কিনা? ইসলামী আকিদার মধ্যে ইমান থাকবে না। কিন্তু অন্যান্য আকিদার মধ্যে, মানে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের আকিদার মধ্যে, মানে এই আকিদারে শুধু নিচক বিশ্বাস, আকিদারটা নিচক বিশ্বাস, যেহেতু আকিদার মধ্যে আমলগুলোকে তারা ইনক্লুড করেনি, একত্রিত করেনি, সন্নিবেশিত করেনি। কিন্তু এখানে আমি যে পয়েন্টে আলোচনা করবো সেটি হচ্ছে আকিদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়, তাই বিশ্বাস মানব জীবনের জন্য যেমনি ভাবে অপরিহার্য অংশ, আকিদাও মানব জীবনের জন্য একটি অপরিহার্য অংশ। কথা বুঝতে পেরেছেন কিনা? আকিদাটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কারণ বিশ্বাসের মৌলিক যে দিকগুলো আছে সবগুলো আকিদার মধ্যে আসতেই হবে। আর বিশ্বাস মানব জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়, মানুষ বিশ্বাস ছাড়া বাঁচতে পারবে আমি পারবে কিনা, কখনো পারবে না। আপনি বিশ্বাস ছাড়া কোনোদিন টিকতে পারবেন না। যেমন আপনি এখন আমাকে মানে মনে করেন আমি আপনার কাছে ঋণ চাই, বললাম যে আমাকে 5,000 টাকা ঋণ দেন, এখন আপনি আমাকে এই যে ঋণ দিবেন, আমি ফেরত দিতে পারি নাও দিতে পারি, ঠিক না? এখন আপনি আমাকে বেশি বিশ্বাস করতে হবে যে এই লোক আমাকে ফেরত দিবে, দেখেছি মোটামুটি কথাবার্তা ভালো লোক মনে হয় ফেরত দিবে, তাহলে এখানে বিশ্বাস করতে হবে। জীবনের অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস যদি আমি না করি তাহলে কিন্তু আমার জীবন চলবে না। আপনি এখন বাসা থেকে চলে আসছেন, বাসাতে আপনার স্ত্রী পরিজন রেখে আসছেন, এখন আপনি কি স্ত্রী পরিজনকে দেখতেছেন, তাদেরকে বিশ্বাস করে আসছেন যে বাসায় থাকবে তারা ভালো থাকবে, সালামত থাকবে, আমি হয়তো মানে মনে মনে সন্দেহ করতে পারেন না যদি আমার স্ত্রী কোনো অন্য লোকের সাথে চলে যাচ্ছে কিনা, কিন্তু এই চিন্তা করার কোন সুযোগ নেই, কারণ বিশ্বাসের উপর আমরা একটা বড় ধরনের ভিত্তি আমাদের রয়েছে, এই ভিত্তিটুকু আমরা বিশ্বাসের উপর করে থাকি। এই জন্য আকিদা হচ্ছে জীবনে বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়, বিশ্বাস যেমনি ভাবে মানব জীবনের জন্য অপরিহার্য, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বাস যেমনি অপরিহার্য বিষয়, ঠিক আকিদাও আমাদের জন্য এমনি একটি অপরিহার্য বিষয়। এই আকিদা যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের বিশ্বাস কি থাকবে না, ঠিক থাকবে না। প্রথম যে পয়েন্টটি সেই পয়েন্টটি আলোচনা করলাম। এরপরে আমি শুধু আপনি বিশ্বাসের উপর মাসনা পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট আলোচনা করলাম, সেটি হচ্ছে বিশ্বাস একেবারে অপরিহার্য বিষয়, আর ইসলামের মধ্যে বিশ্বাসটাকে আরো বেশি অপরিহার্য করা হয়েছে এই জন্য যে ইসলামের মধ্যে এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলো মানে একেবারে যেগুলো প্রত্যেকটি পয়েন্টই মূলত বিশ্বাস ছাড়া মানে পরিপূর্ণ হতে পারে না। যেমন ইমানিয়াতে যে পয়েন্ট গুলো আছে, ইমানের ছয়টি রোকন, কয়টি রোকন রয়েছে? ইমানের ছয়টি রোকন রয়েছে। এই ছয়টি রোকনের মধ্যে একটি রোকন বিশ্বাস ছাড়া সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। প্রথম পয়েন্ট হচ্ছে আল ইমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান আনবেন। আমরা আল্লাহ তাআলাকে দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে? আল্লাহ তাআলা কোনো কিছু সম্পর্কে বলতে পারবো? সবটাই মূলত বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর ইমান আনা, রাসূলের উপর ইমান আনা, রাসূলের উপর ইমান আনার অর্থ হচ্ছে রাসূলের উপর, রাসূলকে ব্যক্তিগতভাবে ইমান আনা নয়, রাসূলের উপর ইমান রাসূল মা জাআ বিহি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানি এসেছেন সেগুলো সবগুলো আমরা বিশ্বাস করতেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন এসে যে ওহী নিয়ে আসছেন, আমরা কি এগুলো দেখছি কিছু বা এগুলো কিছু বলতে পারবো? এগুলো সবগুলোই বাধ্যতামূলক বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। আর এই বিশ্বাসের এই মৌলিক বিষয়গুলো মূলত একটা ইউনিক বিষয়। এখানে আরেকটি পয়েন্ট আলোচনা করব, বিশ্বাসটা এমন একটা ইউনিক বিষয় যে যে এই ইউনিক বিষয়ের কোথাও যদি কোনো কারণে বিঘ্নিত হয়, ক্ষুদ্র একটি পয়েন্টও যদি বিঘ্নিত হয়, তাহলে আপনার ইমান পুরোটাই নষ্ট হয়ে যাবে, আপনার আকীদা পুরোটাই ধ্বংস হয়ে যাবে, আপনার আকীদার আর কিছুই থাকবে না। এই ইউনিক বিষয়টা কিভাবে বোঝাবো? যেমন আমাদের বাংলা গণিতে, গণিত গণিতের মধ্যে দেখবেন ছয় থেকে এক বিয়োগ দিলে কত হয়? সামান্যতম করে একটি অংশে আপনার কোন সমস্যা হয় ইমানের সাথে সম্পৃক্ত বিষয়ের সাথে, তাহলে একেবারে জিরো হয়ে যাবে, ইমান আর থাকবেই না, তার ইমান নষ্ট হয়ে, তার ইমান নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে যদি কোনো কারণে নামাজ ভঙ্গের কোন কারণ যদি কোনো কারণে হয়ে যায়, নামাজ কি অর্ধেক ভাঙবে না পুরোটা ভাঙবে? নামাজ পুরোটা ভেঙে যাবে। ঠিক অনুরূপ ভাবে ইমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি কারণ যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে পুরো ইমান তার কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে ইসলামী আকিদার প্রয়োজনীয়তা। আমরা আকিদার কথা আলোচনা করেছি, ইসলামী আকিদার মধ্যে পার্থক্য করেছি, সেটা আমরা আলোচনা করি নাই। আকিদাটা মূল কনসেপ্ট, মূল বিষয় বুঝে আসছে, মানে অন্তরের বদ্ধমূল ধারণার সাথে নির্ভর করে মানুষের যে কাজ, এই সবগুলোকে আকীদা বোঝায়। কনসেপ্টে মানে ওয়াইড কনসেপ্ট হচ্ছে আকীদা, এটি এমনি শর্ট কনসেপ্ট হচ্ছে যেটা, সেটা হলো অন্তরের বদ্ধমূল বিশ্বাস, যেটা আমি বলেছি, যেটা অন্যান্যরা যেভাবে মানে আকীদার সংজ্ঞায়িত করেছেন। কিন্তু ইসলামী আকীদার প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় স্পষ্ট করে, এখানেও আমরা পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি, কিন্তু পাঁচটা পয়েন্ট আলোচনা করবো না সময়ের কারণে, আমি সবগুলো এক পয়েন্ট আলোচনা করে মানে মূল আলোচনার দিকে আরেকটু কিছু কথা বলবো। এক নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো যেটি ব্যক্তির উপর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ফরজ ও হক। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনে জানো যে মা হাকুল্লাহ ইয়ালা আলাইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক কি, আর বান্দাদের উপর মানে আল্লাহ রাব্বুল আলামিনের হক কি, তারপরে আল্লাহর উপর বান্দার হক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পরে, আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে, আমাদের আলেম ওলামাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন লহন করুন যে অনেক লোক আসে প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রশ্ন করেছে একজনে, দেখছি আমার পাশে আরেকজন উত্তর দিয়ে দিচ্ছে, মানে প্রশ্ন করছে আমাকে লক্ষ্য করে যে আমাকে প্রশ্ন করেছে উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমার পাশে আরেকজন দাঁড়িয়ে আছেন, তিনি উত্তর দিয়ে দিচ্ছে। তখন আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ, তিনি তো উত্তর দিয়ে দিচ্ছেন, যথেষ্ট হয়ে গেছে, আর এছাড়া আর আমি বলতে পারি না। কারণ কি, আমরা এত উত্তর দেওয়ার জন্য এত অস্থির হয়ে যায় কেন? এই কারণটা কি, আমাদের আইন মানে মানে যে উপসি করছে, উপসি করছে, কারণটা আসলে ভাবছে এটাই যে আসলে আমরা না জেনে মনে করি যে নিজে অনেক বড় পণ্ডিত, না জেনে মনে করি যে অনেক বড় পণ্ডিত। আল্লাহ রাসূল কিভাবে বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হক হচ্ছে বান্দার উপর আইয়া আবুদুহু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছু শিরক করবে না। এক কথাকে এটাকে যদি সংক্ষেপ করি সেটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দার উপর। এই জন্য এটা হচ্ছে আকীদা হচ্ছে মূলত আর বান্দার উপর সবচেয়ে বড় হক। আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে কি হবে না, সারা রাত জেগে আপনি যে তাহাজ্জুদ পড়েছেন এই তাহাজ্জুদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে কি করবে না, সারা রাতের একটা গভীর বিরাট অংশ জেগে আপনি রোজা রেখে সারাদিন তারাবিহে সালাত আদায় করেছেন, কষ্টের বিষয় না, কোন সন্দেহ নেই। কিন্তু এই তারাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না নির্ভর করতেছে কিসের উপর, আপনার এই তাওহীদের উপর, এই আকীদা পরিশুদ্ধির উপর। এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ, এটা আমাদেরকে জানতে হবে। এরপর আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে মানুষের দুনিয়াতে হেদায়েত, এটা হলো আকীদার আবশ্যকতা ও গুরুত্বের উপর একটা পয়েন্ট আলোচনা করবো, মানুষের দুনিয়াতে হেদায়েত এবং আখিরাতে তার নাজাত মূলত এর জন্য তার আকীদাকে বিশুদ্ধ করতে হবে, তার আমলকে বিশুদ্ধ করার আগে তার আকীদাকে বিশুদ্ধ করতে হবে। তার আকীদা যদি শুদ্ধ হয় তার আমল যদি কোনো কারণে ত্রুটিও থেকে যায়, কোনো কারণে ত্রুটিও থেকে যায় যেটি তার আকীদাকে মানে ঠিক মানে রাখা আকীদাকে নষ্ট করে না, এমন কোন ত্রুটি যদি তার আমলে থেকেও যায় তাহলে কিন্তু কেয়ামতের দিন সে নাজাত পেয়ে যাবে, কেয়ামতের দিন সে নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি আকীদায় কোনো কারণে সমস্যা হয়ে যায়, আকীদা যদি তার সমস্যা থেকে যায়, তাহলে যতই সৃষ্টি করা যতই মানে চেষ্টা করা হোক না কেন আমার সময় তো উপস্থিতি সুদী মন্ডলী, তাহলে সে না যা পাবে, তাহলে সে কি পাবে না যা পাবে। এই জন্য আমাদের আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। আকীদাকে পরিশুদ্ধ করলেই যথেষ্ট নয়, আকীদার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে আমি যেটি দৃষ্টি আকর্ষণ করেছি যদি পারি, একটা হচ্ছে আকীদার কিছু মানে হ্যাঁ আকীদাটা হচ্ছে আপনি মানে এমন কিছু ধারণার উপর নিজের অন্তরে এমন বদ্ধমূল মানে কনসেপ্ট তৈরি করবেন, এমন কতগুলো বদ্ধমূল ধারণা তৈরি করবেন যেগুলো আপনাকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে আপনার আমলের জন্য এবং যেগুলোর উপর ভিত্তি করে আপনি আমল গুলো করবেন। যেমন আমি একজন লোককে দেখি আসসালামু আলাইকুম, সালামটা কেন দিয়েছেন, মানে আপনি এটা বিশ্বাস করেন যে আসসালামু আলাইকুম এটি হচ্ছে ইসলামের বড় তাহিয়া অভিবাদন, এবং এই সালাম দিলে আপনার জন্য কি হয়েছে সালাম দিচ্ছেন, এই যে বলতো আগত্যে কি আমল কোনো কাজ মানুষের এটা খেয়াল রাখতে হবে মানুষের কোনো কাজ আকীদা থেকে বিচ্ছিন্ন নয়। অনেকে আমাদেরকে বলতে ভাই এমনি করছি, কবরে গেছেন কেন, বলছে এমনি গেলাম, মানে এমনি আপনি কবরে এমনি দৌড় দিয়ে আগুনের মধ্যে গেলেন না, কবরে চলে গেলেন, কারণ এমনি করবে না। যারা বেহুদা অর্থ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। দেখছেন ইমানদার ব্যক্তিদের সফলতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বেহুদা কোনো কাজ ইমানের মধ্যে নেই, ইমানদার ব্যক্তিদের জীবনের মধ্যে বেহুদা কোনো কাজ আসবে না। আকীদা এটাকে আমাকে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে দিবে, আপনার ধারণা যদি এটা হয় যে বেহুদা কাজ তাহলে আপনি সেটা করবেন না, এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং প্রত্যেকটি আমলের সাথে আকীদার একটা অংশ জড়িত আছে, বুঝতে পেরেছেন কিনা। এখন যতক্ষণ পর্যন্ত আপনার আমল আকীদা বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল বিশুদ্ধ হবে না, আর যতক্ষণ পর্যন্ত আপনার আমল বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি গ্রহণযোগ্য হবে না, এর রিভার্স বা এর কোন সওয়াব পাওয়ার আশা করার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। এই পয়েন্টটা আলোচনা করার পরে যেটি বলবো সেটি হচ্ছে দ্বিতীয় পয়েন্টে মানে কথা বলবো, সময় আমাদের শেষের দিকে চলে এসেছে, যেহেতু প্রশ্ন উত্তরে একটা সেশন রয়েছে এই জন্য আসলে সময় দিতে পারবো না। শুধু এই পয়েন্টে আলোচনা করলো মানহাজের বিষয়টি, আমার সম্মানিত সুধী মন্ডলী, আজকে আকীদা অনেকেরই মানে ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে বড় মানহাজের মধ্যে। মানহাজটি হচ্ছে আপনার যে মেথোডোলজি আছে, কর্ম পদ্ধতি আছে, কর্মনীতি আছে, সেই কর্মনীতিও ক্লিয়ার হতে হবে। আপনি ইসলাম আপনাকে যে পথ দেখিয়েছে সেই পথে আপনাকে অগ্রসর হতে হবে। আপনি আপনার খাহিস মতো ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে দিবেন, আপনার খাহিস মতো দাওয়াতি কাজ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিবেন, এটি ইসলাম চায় না। ইসলাম এই দাওয়াতকে কবুল করে না, ইসলাম এই আমলকে কবুল করে না। খেয়াল রাখতে হবে এর জন্য কিছু মেথোডোলজি আছে। যেমন আমরা সলাত আদায় করে থাকি, নামাজ যেটাকে বলি আর কি, নামাজকে আমরা বা সলাত বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আপনারা বুঝেন তো না। হ্যাঁ, সলাত যে আমরা আদায় করে থাকি, এই যে সলাত আমরা আদায় করে থাকি, এর একটা মেথোডোলজি আছে, এর সিস্টেম আছে। এটাকে রুকু বলা হয়, এটাকে সিজদা বলা হয়, এটাকে কওমা বলা হয়, এটাকে কুউদ বলা হয়, এটাকে জুলুস বলা হয়, এগুলো সবকিছু নাম আছে ঠিক না, ভিন্ন ভিন্ন আছে। এটাই হচ্ছে ইবাদত, এই মেথোডোলজি ফলো করাটাই হচ্ছে ইবাদত। আর সেই মেথোডোলজি গ্রহণ করতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা সেই মেথোডোলজি গ্রহণ করি, শুধু সেটাই গ্রহণযোগ্য হবে, অন্যথায় কোনো মেথোডোলজি সেখানে গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে মানহাজ যদি বিকৃত হয়ে যায়, যতই বড় পণ্ডিত হন না কেন, যতই বড় জ্ঞানী হন না কেন, যতই বড় আবেদ হন না কেন, তাহলে আপনার আমলটুকু নষ্ট হয়ে যাবে। একটা ঘটনা বলে শেষ করে দিব, সেটি হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মিশরের গভর্নর ছিলেন। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে উমর, আমিরুল মুমিনিন, আমাদের একজন বড় দ্বীনের পণ্ডিত জ্ঞানী দরকার, যিনি আমাদের লোকদেরকে দ্বীনের জ্ঞান দিবে, শিক্ষা দিবে, আপনি মেহরবানি করে একজনকে পাঠান। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে পাঠালেন, পাঠিয়ে তার সাথে একটা চিঠি লিখে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন এমন ভাবে যে আমর ইবনে আসের কাছে, গভর্নরের কাছে, যে লাকাদ আসারতুহু আলা নাফসি, যে আমি এই ব্যক্তিকে আমার নিজের উপর প্রাধান্য দিয়েছি। মানে বুঝা গেছে, কথাটা বুঝতে পেরেছেন, মানে তার মর্যাদা এবং গুরুত্ব এত বেশি উল্লেখ করেছেন যে আমার চেয়েও আমি মনে করি যে সে আমার মানে তোমার কাছে যোগ্য ব্যক্তি, এই জন্য আমি তাকে দিনের ব্যাপারে তোমার কাছে পাঠালাম, দিন শিক্ষা দেওয়ার জন্য। যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা তার জন্য একটা ঘর নির্মাণ করবে, যেখানে লোকেরা তার কাছে এসে মানে সসম্মানে তাকে সম্মান দিয়ে লোকেরা দিন শিক্ষা করবে, এত বড় পণ্ডিতের কাছে এসে দিন শিক্ষা করবে। ওই ব্যক্তিকে পাঠালেন, তিনি সেখানে দিন শিক্ষা দিতেন। কত বড় পণ্ডিত, তাকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে মানে নির্বাচিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাকে কোথায় পাঠিয়েছেন? মিশরে পাঠিয়েছেন। তিনি সেই ব্যক্তি, এই ব্যক্তি সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, সে হচ্ছে আব্দুর রহমান ইবনে মুজিব। এবারে বুঝতে পেরেছেন যে কোথায় কে আকিদার কোন সমস্যা নেই, আমলের কোন সমস্যা নেই, কিন্তু মানহাজটা বিকৃত হয়ে গেছে। পরবর্তী সময়ে সে মানহাজ বিকৃত হয়ে গেছে। যারা খারেজি ছিল ওই খারেজিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়ে আব্দুর রহমানের মুলজিম, সেই ব্যক্তি, ওই একই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে লোকদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু আকিদা যখন বিকৃত হয়ে গেল, মানহাজ যখন বিকৃত হয়ে গেল, তখন দেখা গেল যে সেই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা খোলাফায়ে রাশিদিনের একজন, আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে। এবার বুঝতে পেরেছেন মানহাজটা আকিদার সাথে খুবই ইম্পর্টেন্ট, আকিদার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের মানহাজ সহি হয়নি, আকিদা সহি হওয়ার পরেও তারা ইসলামের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। আজকে এই বিভ্রান্তি বিভিন্ন ভাবে আমাদের সমাজের মধ্যে তৈরি করেছে এবং আছে। এগুলো দীর্ঘ আলোচনার বিষয়, মানে এই 40 মিনিটের আলোচনার মধ্যে এগুলো আমি আপনাদের সামনে কিছুই কথা বলতে পারবো না, এবং আলোচনা শুরু ঢুকতেছিলাম মাত্র, এর মধ্যে স্লিপ এসে গেছে যে আপনি আলোচনা শেষ করেন, মানে ঢুকতেছিলাম আমি মানে পয়েন্টে ঢুকতেছিলাম, বুঝে আসছে? তাহলে আমি যে কথাটুকু আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আমাদের আকিদাকে শুদ্ধ করতে হবে, মানহাজকে শুদ্ধ করতে হবে, জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমি যে আন্দোলনের উপর চলছি, আমি যে বক্তব্যের উপর চলছি, আমি যে চিন্তার উপর চলছি, আমি যে দরবারের উপর দরকার উপর চলছি, আমি যে দরবারের উপর চলছি, আমি যে খানকার উপর চলছি, আমি যে বিশ্বের মরিদ হচ্ছি, এসব কিছু কি আমার ঠিক আছে? আকিদাগত দিক থেকে ঠিক আছে, মানহাজের দিক থেকে ঠিক আছে, এটাকে ওকে করে নেওয়ার জন্য আপনাকে আসতে হবে তিনটি বৈশিষ্ট্য, তিনটি মূলনীতির উপর, মূল ভিত্তির উপর। এই তিনটি মূল ভিত্তি আমি আপনাদেরকে বলছি। এক নম্বর মূল ভিত্তি হচ্ছে যেটা আকীদার মূল ভিত্তি, সহি আকীদার মূল ভিত্তি। এক নম্বর হচ্ছে তাওহীদ। তাওহীদ সব ক্ষেত্রে ঠিক থাকতে হবে। তাওহীদকে লঙ্ঘন করে কোথাও আপনি মানে আপনার আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। খেয়াল রাখবেন, তাওহীদ লঙ্ঘিত হবে সেখানে কোনো ধরনের আকীদা তালাশ করার সুযোগ নেই, সেখানে কোনো ধরনের সওয়াবের সুযোগ নেই, ইচ্ছার সুযোগ নেই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে এত বেশি ঘৃণা করেন যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত আমল হচ্ছে যেটা তাওহীদকে যারা নষ্ট করেছে, এর বিপরীত হচ্ছে কি? এবং এই শিরকি মূলত আমরা আগেই বলেছি যে অধিকাংশ লোক আমরা নিমজ্জিত আছি। কারা অধিকাংশ তা জানি না, একজন একজন করে নির্দিষ্ট করার দরকার নেই, কিন্তু অধিকাংশ বুঝে আসছে। যেহেতু কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, এটাকে অবিশ্বাস করার কোন সুযোগ নেই, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তাই খেয়াল রাখতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, দ্বিতীয় নম্বর মূল ভিত্তি হচ্ছে তাওহীদের সাথে সুন্নাহর অনুসরণকে ওয়াজিব করে দিতে হবে। সুন্নাহর অনুসরণ, আরে আমাদেরকে প্রশ্ন করে লাস্ট আমার প্রোগ্রাম যারা দেখেন এনটিভিতে লাইভ প্রশ্ন উত্তরের মধ্যে লাস্ট রমজানের শেষ শেষ দিনের শেষ রাত্রে যে প্রোগ্রামে একজন প্রশ্ন করেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য আর রাসূলুল্লাহ বক্তব্য কোনটাকে গ্রহণ করবে, ইমানদার আজকে এই প্রশ্ন করে। বিসমা ইয়ামুরুকুম ইমানুকুম, তোমাদের ইমান কত নিকৃষ্ট দিয়ে এই প্রশ্ন করতে পারো? ইমানদার আজকে এই প্রশ্ন করে। দুনিয়ার কোন আলেমের কথা বলে নাই যে কোন ব্যক্তির বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য সমকক্ষ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হচ্ছে ওয়াহী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি ওহীর মাধ্যমে বক্তব্য দেন। কিন্তু আজকে আমরা বিভ্রান্ত হয়ে গেছি, আমরা আজকে এই প্রশ্ন করতেছি, আজকে আমরা এই প্রশ্ন করতেছি কি মানে ইমানের পরে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে কত বিশাল বিভ্রান্তি আমরা আছি এটা বোঝার জন্য একেবারে সহজ একটা উদাহরণ দিয়ে বললাম। এরপরে সর্বশেষ পয়েন্ট যেটি, সেটি হচ্ছে ইসলামের পূর্ববর্তী সাহাবিদের অনুষ্ঠিত পথ পন্থার অনুসরণ করতে হবে। সাহাবিদের পথ, এটা হলো তিন নম্বর মূল ভিত্তি, যে মূল ভিত্তির উপর দাঁড়াবো। আপনি আজকে নতুন আমল করতেছেন, সুবহানাল্লাহ, একজন একটা বই লেগেছে, এত বিভ্রান্ত বই আল্লাহর জমিন হতে পারে না। গ্লোবাল ঈদ যেটাকে বলা হয়, এর নাম দিয়েছে কি ডিজিটাল নাম বলতেন, গ্লোবাল ঈদ, যে গ্লোবাল ঈদ পেয়েছেন কিনা আপনার নেটে কাজ করে বলতে পারবে। গ্লোবাল ঈদের উপর একটা বই লিখেছেন, ঠিক আছে? তো বই লিখে এই বইয়ের মধ্যে একজন মানে বইয়ের মধ্যে মুখবন্ধ দিয়েছে, বইয়ের ভূমিকা দিয়েছে, ভূমিকার মধ্যে সে বলেছে যে আপনি এই বই লিখে 1400 বছর পর্যন্ত মুসলমানরা যে বিভ্রান্তির মধ্যে ছিল সেই বিভ্রান্তি থেকে মুসলমানদেরকে উদ্ধার করেছেন। বর্ণনা বুঝুন, 1400 বছর পর্যন্ত মুসলমানরা বিভ্রান্তির মধ্যে ছিল, মুসলিম উম্মাহ। আর তুমি আজকে হাইজান এসে তুমি মনে করতেছো যে তুমি মানুষদেরকে হেদায়ত দিয়েছো, নাউজুবিল্লাহ, কিচ্ছু বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এবং সাহাবীদের অনুসৃত পন্থাই হচ্ছে মূলত যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ছিলেন। জান্নাতের দুনিয়াতে বিচরণকারী ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কি মনে করেন আপনি, এটা কত বিশাল বিষয়! দুনিয়াতে হাঁটতেছে চলতেছে, হতে পারে যে যে কোনো সময় অপরাধ করে ফেলতে পারে, এমন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের পন্থা অনুসরণ করতে হবে। তাতে তারা কি করেছে, তারা কি বুঝেছে, তারা এই চাঁদ দেখা নিয়ে তারা কি বুঝেছে, তারা কিছু বুঝেন নাই, নতুন করে আমি বুঝে গেলাম। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই তিনটি মূল ভিত্তির উপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আমাদের আকিদা বিশুদ্ধ হবে এবং আমাদের আকিদা সত্যিকার হবে, আমরা আকিদাকে মজবুত করে ধারণ করতে পারবো। যে আকিদার উপর ভিত্তি করে আমাদের আমলগুলো রচিত হবে এবং যে আকিদার উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ তাআলা আখিরাতে যে নাজাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই নাজাত লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা মূল কথাগুলো আলোচনা করতে না পারলেও শুধু এই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসুন, এখন আলহামদুলিল্লাহ আপনাদের হাতে নাগাড়ে চলে এসেছে সবকিছু। এখন আর বইপত্র লাগে না, আপনি কম্পিউটারের মধ্যে শুধু মানে একটু ব্রাউজ করলেই আপনি দেখতে পাচ্ছেন বিশাল নলেজ, অনেক বিশাল নলেজ, অনেক জ্ঞানের এক বিশাল মানে দিগন্ত আমাদের সামনে তুলে ধরতেছে। এই দিগন্ত করে যাতে করে আমরা মানে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের জন্য সহজ একটা স্কোপ দেওয়া হয়েছে। ইসলামিক আলো .com একটি গুরুত্বপূর্ণ একটা নতুন দিগন্ত আবিষ্কার করেছে, ইসলামিক দিগন্ত। এই জন্য এই ইসলামিক আলো .com কে যেভাবে যার যেই শক্তি সামর্থ্য আছে যেভাবে আজ এটাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করুন, তাদের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পিছনে দাঁড়ানোর জন্য চেষ্টা করুন এবং আপনারাও সেখান থেকে উপকৃত হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন শুরু দিয়ে গেছে, সময় কত হয়েছে, অনেক করে দিয়ে গেছে, সময় হবে কিনা আমাদের।